সারিবদ্ধ হয়ে হুরোগিল মা জান্নাত কে সাজায় আজ খুশি মনে প্রিয় নবীর আগমনে আজ মেরাজ উন্নবী
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله تي اسلامي بھائرا مدنی چینل درشک شروتا مدنی چینل بنگلار نوتن انوشتھان প্রিয় নবীর মেরাজ নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় স্নেহ ভাইরা, আমরা প্রত্যেকবার এক একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, আর আমাদের আজকের বিষয় হচ্ছে সশরীরে মেরাজ। হ্যাঁ স্নেহ ভাইরা, অনেকে প্রশ্ন করে থাকি আমরা যে মেরাজ আসলে সশরীরে হয়েছিল নাকি স্বপ্নযুগে হয়েছিল। সেজন্য আমাদের আজকের বিষয় হচ্ছে সশরীরে মেরাজ। আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা শুনে নিই। দরুদ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আবদ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, যে ব্যক্তি প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, তার প্রতি আল্লাহ পাক এবং তার ফেরেশতারা 70 বার রহমত প্রেরণ করবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আসুন আমরাও পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মেরাজ সম্পর্কে আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা অনেকবার শুনেছি। আমরা এও জানি যে প্রিয় নবীর মেরাজ ছিল আমার নবীর একটা মুজিজা। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, আল্লাহ পাক তাঁর বন্ধুদেরকে নবীদেরকে আল্লাহ পাক অসংখ্য মুজিজা দান করেছেন, আর আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অসংখ্য অসংখ্য মুজিজা দ্বারা ধন্য করেছেন, যার একটি হচ্ছে মেরাজ। হ্যাঁ আসুন পবিত্র কুরআন করিম ফুরকানুল হামিদের মধ্যে মেরাজ সম্পর্কে কি বর্ণিত আছে আসুন আমরা সেদিকে লক্ষ্য রাখি। পবিত্র কুরআন করিম ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন 15 পারা সূরা বনী ইসরাইল 1 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কঞ্জুল ঈমান থেকে অনুবাদ। পবিত্রতা তারই জন্য যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গেছেন মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকত রেখেছি, যাতে আমি তাকে আপন মহান নিদর্শনসমূহ দেখাই, নিশ্চয় তিনি শুনেন দেখেন। এই আয়াতের বাক্যাই মুফাসসিরিনে কিরাম রাহিমাহুল্লাহ সাল্লাম বলেন, যখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মেরাজ প্রজনীতে উচ্চ মর্যাদা ও উচ্চস্তরে সমাসীন হন, তখন আল্লাহ পাক সম্বোধন করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ফজিলত ও সম্মান আমি আপনাকে কেন দান করেছি? তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরজ করলেন, এই জন্য যে আপনি আমাকে ইবাদত সহকারে নিজের দিকে নিবদ্ধ করেছেন। অতঃপর এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়। এই আয়াত মোবারকাই প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পৃথিবীতে ভ্রমণ সম্পর্কে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত উল্লেখ করা হয়েছে। এসব সেখান থেকে অনেক মাদানী ফুল আমাদের জন্য অর্জিত হয়। প্রথমত আল্লাহ পাক এই আয়াতের মধ্যে প্রথমে সুবহানা শব্দ দ্বারা শুরু করার রহস্যটা কি? আল্লাহ পাক আয়াতের শুরুতেই সুবহানাল্লাযী বলে নিজের পবিত্রতা বর্ণনা করেন। এই শব্দটি আশ্চর্যজনক ব্যাপারে বলা হয়ে থাকে। উলামায়ে কিরামগণ বলেন, যেহেতু মেরাজের ঘটনাটি হচ্ছে আশ্চর্যজনক আর যেটা মানুষের বিবেকের ঊর্ধ্বে, তাই ইরশাদ করা হয়েছে সুবহানাল্লাযী, অর্থাৎ এই ঘটনা তাঁরই ইচ্ছায় হয়েছে, যিনি অক্ষমতা থেকে কত পবিত্র এবং প্রত্যেক কিছুতেই সক্ষম। হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পবিত্র শরীর উপরের দিকে যাওয়া, উষ্ণমণ্ডল ও হিমমণ্ডল দিয়ে নিরাপদ গমন করা এবং আসমানে প্রবেশ করা, জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করা, অতঃপর দ্রুত গতিতে আবার তাড়াতাড়ি ফিরে আসা, সবই খুব কঠিন মনে হয়। কিন্তু সর্বশক্তিমান আল্লাহ পাকের নিকট কোনো কঠিন নয়। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, আর উপরোক্ত বর্ণনাগুলো হাজাইনুল ইরফান 15 পারা মানে ইসরায়েল প্রথম আয়াতের পাদটিকা 525 পৃষ্ঠা এবং শানে হাবিবুর রহমান 112 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানি যে মুজিজা হচ্ছেন যেগুলো নবীদের পক্ষ থেকে, নবী রাসূলদের পক্ষ থেকে প্রকাশ পায়। আর মুজিজা এই জন্য যে এজাজ অপরকে অপারক করে দেয়, যেটার সাথে কোনো ব্যক্তি পেরে ওঠে না। অর্থাৎ আল্লাহ পাকের দয়ায় নবীগণ এমন এমন বিষয় মানুষের নিকট প্রকাশিত করেন যেগুলো সাধারণ মানুষের পক্ষে ইম্পসিবল, অসম্ভব। সেজন্য ওই মুজিজাকে মুজিজা এই জন্য বলা হয় যে মানুষকে অপারক করে দেয়, সেজন্য মুজিজা বলা হয়। আর মুজিজা সাধারণত নবী রসুলগণের পক্ষ থেকেই প্রকাশিত হয়, অর্থাৎ নবী রসুলদের পক্ষ থেকে যেগুলো প্রকাশিত হয় সেগুলোকেই মুজিজা বলা হয়। আর যখন ওলিদের পক্ষ থেকে প্রকাশ হয় সেগুলোকে আমরা কারামত বলি। খ্রিস্টান ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আর এখানে সুবহানাল্লাযী বলে নিজের পবিত্রতার ঘোষণা করার পর এখানে আশ্রয় শব্দ ইরশাদ করেছেন, যার অর্থ হলো যে চিন্তা করুন আল্লাহ পাক হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে গমনকারী বলেননি, বরং আপন পবিত্র সত্তাকে নিয়ে যাওয়ার কথাই ব্যক্ত করেছেন। উলামায়ে কিরামগণ বলেন, আল্লাহ পাক সুবহানাল্লাযী ও আশ্রয় শব্দ বলে সশরীরে মেরাজ হওয়ার ব্যাপারে সকল আপত্তির প্রতিউত্তর দিয়েছেন। এমনি বলা হয়েছে যে হে অস্বীকারকারী সাবধান, মেরাজের ঘটনায় আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর উপর আপত্তি করাই তোমাদের কোনো অধিকার নেই। তাই তিনি মেরাজ যাওয়া মসজিদে আকসা বা আসমানের উপরে নিয়ে যাওয়ার দাবি করেননি। এ অবস্থায় তোমাদের প্রতি, তোমাদের তার প্রতি আপত্তি করার কোনো অধিকার রয়েছে? এই দাবি তো আমার যে আমি আমার হাবিবকে নিয়ে গিয়েছি। এখন যদি আমার নিয়ে যাওয়ার মধ্যে আপত্তি হয় যে আল্লাহ পাক কীভাবে নিয়ে গেলেন, এই নিয়ে যাওয়ার এবং এই অল্প সময়ের মধ্যে আসমানসমূহ ভ্রমণ করিয়ে পুনরায় আবার নিয়ে আসা অসম্ভব তো নয়। তবে মনে রেখো যে আমি সুবহান, সকল অক্ষমতা থেকে পোত পবিত্র, এই বিষয় সৃষ্টির জন্য সহত অসম্ভব। যদি আমার জন্য অনুরূপভাবে অসম্ভব হয় তবে আমি অক্ষম এবং দুর্বল হব। অক্ষম ও দুর্বলতা হলো দোষ, আর আমি সর্বপ্রকার দোষ ত্রুটি থেকে পোত পবিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মালাকাতে কাজেমি 1:124 মধ্যে বর্ণিত রয়েছে। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা শুনলাম যে আল্লাহ পাক তাঁর হাবিবকে নিয়ে গিয়েছেন দাওয়াত দিয়ে, জান্নাতি দুলহা বানিয়ে, সশরীরে মেয়েরাজ হয়েছে। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, আজকে হয়তো আমাদের মধ্যে অনেকেই ভুল বুঝে যে এটা কীভাবে সম্ভব এত অল্প সময়ের মধ্যে, কারণ সারা রাত্রি তো আর ভ্রমণ হয় নাই, রাতের কিছু অংশের মধ্যে ভ্রমণ শেষ করে তিনি আবার চলে এসেছেন দুনিয়ার মধ্যে। আসুন আমরা, আমাদের সঙ্গেই থাকুন, আমরা এ সম্পর্কে ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমাদের বিষয় ছিল যে সশরীরে মেয়েরাজ। হ্যাঁ স্টাই ভাইয়ের, এই আয়াত দ্বারা বোঝা গেল যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মেয়েরাজ শুধুমাত্র রুহানিভাবে ছিল না, বরং শরীর ও আত্মা উভয়ের সাথে ছিল। যেমনটি আমার আঁকা আলা হজরত আজিমুল বরকত শাহ ইমাম আহমদ রাজা খান ফাজলে বিরলবী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মেয়েরাজ শরীফ নিঃসন্দেহে ও নিশ্চয় সশরীরে হয়েছে, শুধুমাত্র রুহানিভাবে হয়নি, যা আল্লাহ পাকের দান ক্রমে তার গুলামদেরও হয়ে থাকে। আল্লাহ পাক ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি কানজুল ঈমান থেকে অনুবাদ, যে পবিত্রতা তাঁরই জন্য যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গিয়েছেন। এটা বলেননি যে তিনি আপন বান্দার রুহকে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, বড় সুন্দর বলছেন আমার আকা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই ফতোয়া রাসবিয়া 15তম খণ্ড 74 নং পৃষ্ঠার মধ্যে এটা বর্ণিত রয়েছে। মনে রাখবেন, মেরাজ শরীফ জাগ্রত অবস্থায় শরীর ও আত্মা উভয়ের সাথেই সংগঠিত হয়েছে। এটাই সমস্ত আহলে ইসলামের আকিদা, আকাইদ আহলে সুন্নতের আকিদা, সমস্ত সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানুল্লাহর আকিদা ও নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর মর্যাদাময় সাহাবিদের আকিদাও হলো এইটা। আর এটা খাজানুল ইরফান 15তম পারা সূরা বনী ইসরাঈলের 1 নং আয়াতের পাদটিকা 525 পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মেরাজের কথা একবার নয় দুইবার নয় তিনি তিনটি আয়াতে তিনি এভাবেই বর্ণনা করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের অন্যত্র আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর আমি যে দৃশ্য আপনাকে দেখিয়েছিলাম তা শুধু মানুষের জন্য পরীক্ষা স্বরূপ করেছে। তাহলে এ থেকে বোঝা যায় যে মেরাজ শরীফের দিন সকালে যখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম লোকজনকে এ সম্পর্কে বললেন, তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পর ঈমান আনয়নকারী কিছু লোক মুরতাদ হয়ে গেল। তারা তাদের আপন আপন ধর্মে পুনরায় আবার ফিরে গেল, অর্থাৎ আপন ধর্ম বলতে পূর্ববর্তী তারা যে ধর্মের কর্মের অনুসারে ছিল তারা আবার ফিরে গেল। এবং এই আয়াত দ্বারা এটাও বোঝা যায় যে যে মেরাজ শরীফ শুধুমাত্র রুহানিভাবে হয়নি, বরং সশরীরে হয়েছে। আর শরীর ও রু উভয়ের সমন্বয়ে হয়েছে, কেননা যদি স্বপ্নযুগে শুধুমাত্র রুহানিভাবে মেরাজ সংগঠিত হতো তবে কারো আপত্তি ছিল না। আর এ দ্বারা এটাও প্রমাণিত হলো যে কারা সঠিক অর্থে মুমিন এবং কারা মুমিন নয়, কারণ এই আয়াত দ্বারা পরীক্ষা করা হয়েছে যে কারা নবীর উপর ঈমান রাখে পরিপূর্ণভাবে। হ্যাঁ স্টেমে পাই, এটার মাধ্যমে সেটা বোঝা যায় যে কারা তাদের ঈমান দুর্বল, আর যাদের ঈমান দুর্বল তারা তো সটকে গিয়েছে, তারা ফিরে গিয়েছে, আর যাদের ঈমান মজবুত তারা দৃঢ় ছিল, অটল ছিল, এবং প্রিয় নবীর ওই ডাকে তারা লব্বাইক বলে সদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, হে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আপনি সত্যই বলেছেন, সেটা স্বীকৃতি দান করেছে। তৃতীয়বার আল্লাহ পাকে কুরআন পাকে ইরশাদ করেছেন সূরা নাজমের মধ্যে 30তম পারার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, কাজেই ঈমান থেকে অনুবাদ, ওই প্রিয় উজ্জ্বল নক্ষত্র মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শপথ যখন তিনি মিরাজ থেকে অবতরণ করেন, তোমাদের সাহিব অর্থাৎ প্রিয় নবী না পথভ্রষ্ট না বিপথে চলেছেন, এবং তিনি কোনো কথা নিজ প্রবৃত্তি থেকে বলেন না, তা তো ওহি যার প্রতি নাজিল করা হয়। আর এ থেকে বোঝা গেল যে আল্লাহ পাক যখন শপথ করেছেন তখন আমার নবীর নাম মোবারক দ্বারা শপথ করেছেন, এবং এটাও সাক্ষ্য দিচ্ছেন, এটাও বলেছেন যে তোমাদের সাহিব অর্থাৎ প্রিয় নবী না পথভ্রষ্ট হয়েছেন না বিপথে চলেছেন। তার মানে এটা বোঝা যাচ্ছে যে প্রিয় নবী বিপথে চলেন নাই এবং পথভ্রষ্ট হন নাই, তিনি যেই পথে ছিলেন সেটাই সঠিক পথ, কারণ সেটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম, আর সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথেই তিনি ছিলেন। সেজন্য আল্লাহ পাক এই জন্যই বলেছেন তোমাদের সাহিব অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম না পথভ্রষ্ট হয়েছেন না বিপথে চলেছেন, তা তিনি যেই পথে আছেন সেটা সঠিক পথে আছেন, এবং তিনি যা বলেছেন সেটা নিজে থেকে বলেন নাই, কারণ তিনি কোনো কথা নিষ্প্রবৃতি থেকে বলেন না, তো তা তো ওহি যা তার প্রতি নাজিল করা হয়, অর্থাৎ তার প্রতি যা নাজিল করা হয় যা নির্দেশ দেওয়া হয় তিনি সেগুলোই বলেন, আর তিনি যা বলেছেন তা তার কথা ঠিক, কিন্তু সেটা আল্লাহ পাকের নির্দেশনাবলী, সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে বলার জন্য বলা হয়েছে, সেজন্য তিনি সেই সুসংবাদটা আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ আকবার। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ থেকে আমরা বুঝলাম যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম না কখনো পথভ্রষ্ট ছিলেন, না পথভ্রষ্ট হয়েছেন, না পথভ্রষ্ট হবেন। কোনো কালেই পথভ্রষ্ট বা অসৎ পন্থা কোনো অবলম্বন করেন তিনি, ওই পন্থা থেকে ওই পথ থেকেই তিনি পোত পবিত্র। আসুন এবার আমরা শুনব যে এই ইসরা মিরাজ সম্পর্কে হযরত খাজা নিজামুদ্দিন দেহলভি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত হচ্ছে ইসরা, সেখান থেকে আকাশমণ্ডলী পর্যন্ত হচ্ছে মিরাজ, আর আকাশমণ্ডলী থেকে মকামে কাবা কাউসাইন পর্যন্ত হচ্ছে প্রিয় নবীর ইরাজ। আর এখানে যে কোরআনের মধ্যে বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যে আবদিহি কেন বলা হয়েছে, মিরাজের বর্ণনায় আবদিহি বলার মূল তত্ত্বের প্রতি ইঙ্গিত করেছেন যে মিরাজ রজনীতে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই মহাসান্নিধ্যে সত্ত্বেও তিনি আমারই বন্দা উপাসনন, অর্থাৎ আল্লাহ পাকের প্রিয় হাবিবকে এত নৈকট্য দ্বারাদুণ্য করেছেন, দিদার হয়েছে, তারপরও ওই হাবিব তিনি আল্লাহ পাকের বান্দা, কোনো উপাস্য নয়, সেটার একটা প্রমাণ। সেজন্য তিনি আবদিহি শব্দ ব্যবহার করেছেন। প্রিয় স্নেহ ভাইয়েরা, এ থেকে বোঝা যায় যে আল্লাহ পাক যে শব্দ ইউজ করেছেন সেটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড তিনি ইউজ করেছেন, সেটা খুব সুন্দর শব্দ তিনি ইউজ করেছেন তার হাবিবের ক্ষেত্রে। দ্বিতীয়ত যে লাইলান শব্দ ইউজ করেছেন, যে সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম, কেন লাইলাম এই জন্য ইউজ করা হয়েছে যে লাইলান দ্বারা যে রজনী যুগে ভ্রমণ করানো, তথাপি আসর শব্দের পর লাইলান শব্দ ইউজ করা যাতে স্পষ্ট হয়ে যায় যে মিরাজ পুরো রাতেই ঘটেনি, যে রাতের অল্প সময়ের মধ্যে এই মিরাজটা সংগঠিত হয়েছিল। আর মসজিদুল হারাম, মসজিদে হারাম মক্কা মুকারামার ওই বরকতময় মসজিদ যার মধ্যখানে বাইতুল্লাহ শরীফ অবস্থিত, এবং মসজিদে আকসা, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের সেই বিখ্যাত মসজিদ যা পূর্ববর্তী আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামের মূল কেন্দ্র ছিল, আর উক্ত আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম এবং আল্লাহ পাকের প্রিয়জন পবিত্র সত্তা থেকে ওই ভূখণ্ড যে বরকতসমূহ লাভ করেছে, আল্লাহ পাক বারাকনা হাউলাহু এই শব্দ দ্বারা তা প্রকাশ করেছেন। এবং এখন প্রশ্ন হতে পারে যে স্বপ্ন যুগে সশরীরে, আসুন আমরা সেদিকে একটু লক্ষ্য রাখি। হযরত আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন হযরত সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালামকে, তিনি এভাবে নির্দেশ দিয়েছেন যে ফাআসরি বিইবাদি লাইলান আনজাল ইমানতে কোনো বাদ, হে মূসা আমার বন্দাগণকে নিয়ে রজনী যুগে বের হয়ে পড়ুন। সূরা দুখান আয়াত নং 23। এখানে আব শব্দ দ্বারা দেহদারী আত্মা এবং ইসরা শব্দ দ্বারা সশরীরে ভ্রমণকে বোঝানো হয়েছে। যদি এখানে যদি শুধুমাত্র আত্মাকে বোঝানো হতো তাহলে এখানে তিনি আবদিহি বলতো না, এবং শুধুমাত্র আত্মাকে সম্বোধন করত। সুতরাং এখানে আবদিহি দ্বারা, আব্দুন দ্বারা ওই বান্দার শরীর তার রূপ দুইটার সমন্বয়ে আব্দুন, সেজন্যই আব্দি শব্দ ইউজ করা হয়েছে। দ্বিতীয়ত আল্লাহ আরও ইরশাদ করেন, তুমি কি তাকে দেখেছো যে যে বান্দাদে এক বান্দা অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে যখন তিনি নামাজ আদায় করেন, সূরা আলাক আয়াত নং 9 এবং 10। দেখুন এখানে আব্দ দ্বারা দেহ এবং আত্মার সমষ্টিকে বোঝানো হয়েছে। অপর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, যখন আল্লাহ পাকের বান্দা অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাকে ডাকার অর্থাৎ তাঁর ইবাদত করার জন্য দেখুন দণ্ডায়মান হলেন, সূরা জিন আয়াত নং 19। এই আয়াত দ্বারা আব শব্দ দ্বারা দেহ এবং আত্মা উভয়কেই বোঝানো হয়েছে। কারণ যদি এটা যদি বোঝানো না হতো তাহলে তিনি বলতে যে রুহানিভাবে আত্মা গিয়ে নামাজ আদায় করবে। সাপোজ আমরা যদি মনে করি যখন আজান হয় নামাজ আদায়ের জন্য, যখন বলা হয় হাইয়া আলা সলা হাইয়া আল আল ফালা, কল্যাণের দিকে আসো নামাজের দিকে আসো, তখন কি মানুষের আত্মা গিয়ে নামাজ পড়ে নাকি মানুষের শরীর গিয়ে নামাজ পড়ে? মানুষ শরীর যখন যাবে তখন তার শরীরও ভরিও যাবে, তার রুও যাবে, দুইটার সমন্বয়ে আব্দুন। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু তাআলা এটা হাবিবের ক্ষেত্রে ইউজ করেছেন যে হাবিব যখন নামাজ আদায় করবে তখন রুহানিভাবে নয় সশরীরে গিয়ে নামাজ আদায় করবে। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, এ থেকেই বোঝা গেল যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা তার হাবিবকে আব্দুহু এজন্যই ইয়াস করেছেন, এবং তার মেরাত সশরীরে হয়েছিল স্বপ্নে যুগে নয়। অসংখ্য তফসির কারকগণ এটাও উল্লেখ করেছেন যে মেরাজ সশরীরে হয়েছে একবার, আর রুহানিভাবে তা তিনি 34 বার তিনি মেরাজ হয়েছে প্রিয় নবীর সাথে, আল্লাহ পাকের মেরাজ হয়েছে 34 বার, তার মধ্যে একবার হয়েছে সশরীরে আর বাকিগুলো হয়েছে স্বপ্ন যুগে। আল্লাহ পাক পবিত্র কুরআনে ইরশাদ করেছেন কামসুল ইমান থেকে নবাদ, আর হে মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমি যে দৃশ্য আপনাকে দেখিয়েছি তা কেবল মানুষের পরীক্ষার জন্য, অর্থাৎ সূরা বনী ইসরাঈল আয়াত নং 60। কত তফসির কারকগণ এই মেরাজ প্রসঙ্গে এভাবে বলেছেন যে মেরাজ হয়েছে স্বপ্ন যুগে, কেননা রুইয়া আরবি শব্দ বসায় আরবি শব্দে এটাকে স্বপ্নের মাধ্যমে বলা হয়, যে রুইয়া তার স্বপ্নকে আরবিতে রুইয়া বলা হয় স্বপ্ন যুগে। তো এর উত্তর হলো, একদল তফসির কারকগণ এই আয়াতের বাক্যাই এভাবে বলেন যে হুদাবিয়া অথবা জঙ্গে বদরের যে স্বপ্ন বলে বর্ণনা করা হয়েছে, অতএব উক্ত আয়াত মিরাজ প্রসঙ্গে অকাট্য ও সন্দেহমুক্ত রইল না। এছাড়া রুইয়া শব্দটি চাক্ষুষ দর্শন অর্থে ব্যবহৃত করা হয়, সুতরাং বিশেষত রাত্রিবেলায় যে কপালের চোখে অবলোকন অর্থে এই শব্দ প্রায় ব্যবহৃত হয়। দেখুন, দ্বিতীয়ত বুখারী শরীফের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস যিনি বর্ণনা করেছেন, যার মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজের পূর্ব ঘটনা বর্ণনা করার পর তিনি বলেছেন, ফাস্তাইকাদা ওয়া হুয়া ফিল মসজিদুল হারাম, অর্থাৎ হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তখন তিনি মসজিদে হারামে ছিলেন। কোনো বর্ণনায় বাইনা আনা নাঈমুন, কোনো হাদিস দ্বারা ওয়া হুয়া নাঈমুন ফিল মসজিদুল হারাম এসেছে, অপর বর্ণনায় বাইনা আনা ইন্দাল বাইতি বাইনা নাঈমি ওয়াল ইয়াকযান, অর্থাৎ এই সমস্ত বর্ণনা দ্বারা প্রতীয়মান হয় যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম স্বপ্নযুগে মেরাজ করেছেন। আর এই উত্তরে হযরত ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফাতহুল বারীতে এবং ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারীতে এভাবেই ব্যাখ্যা করেছেন, সেটার উল্লেখ আমরা করছি যে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্জ্য বলেছেন তার নিম্নতম হল রাবির এই উক্তি, অতঃপর হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জাগ্রত হলেন, তখন তিনি মসজিদে হারামে ছিলেন। এই উক্তিকে প্রকাশ্য অর্থে প্রয়োগ করাও জায়েজ আছে, আর তার বিশ্লেষণ এভাবে করা হয়েছে বা বিশ্লেষণ এভাবে করা যেতে পারে যে প্রকাশ্য অর্থে প্রয়োগ করা হলে বলবো যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আসমান থেকে যখন প্রত্যাবর্তন করেন, তখন প্রত্যাবর্তন হয়ে তিনি মসজিদে হারামে তখন তিনি আরাম করছিলেন, অতঃপর যখন জাগ্রত হলেন তখন তিনি মসজিদে হারামে ছিলেন। আর এই বিশ্লেষণ এভাবে করা যায় যে তার অর্থ হবে যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মেরাজের অবস্থাতে যখন স্বাভাবিক হলেন তখন তিনি মসজিদে হারামে ছিলেন, কেননা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে ওহী আসতো, তখন তিনি তাতে ধ্যানমগ্ন হয়ে থাকতেন, এবং ওহী শেষ হতো তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেন। আর এটি ফাতহুল বারী 13তম খণ্ড এবং 440 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে। খ্রিস্টান ভেরা, এ থেকে বোঝা গেল যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মেরাত স্বপ্নযুগে হয়নি, বরং তা সশরীরে হয়েছিল। আর হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন তার কাজিন চাচাতো বোন মা উম্মাহানির বাসায় যখন তিনি আরাম করছিলেন, তখন আল্লাহ পাক ছাদের অংশ খুলে দেন, হযরত সাইয়্যিদুনা জিব্রাইল আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম সেখানে প্রবেশ করেন, তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তখন তিনি তন্দ্র অবস্থায় ছিলেন। তখন এক রাওয়ায়েতে এভাবে রয়েছে, যখন তিনি সালাম দিলেন, সালামের জবাব দিলেন, সেখান থেকে প্রিয় নবীকে নিয়ে তখন তিনি হাতিমে কাবা সেখানে প্রিয় নবীকে শয়ন করালেন, সেখানে রাখলেন এক রাওয়ায়েত। অপর রাওয়ায়েতে এভাবে রয়েছে যে প্রিয় নবী তন্দ্র অবস্থায় ছিলেন, তখন হযরত সাইয়্যিদুনা জিব্রাইল আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম তখন তার গণ্ডদেশ প্রিয় নবীর কদম মোবারক সাথে টাচ করার সাথে সাথে প্রিয় নবীর তন্দ্র মোবারক থেকে তখন তিনি চোখ খুললেন এবং তার সাথে আলোকচারিতায় লিপ্ত হলেন, কথা বললেন, তারপর প্রিয় নবীকে মেরাজের দাওয়াত দিলেন যে আল্লাহ পাক যে বাণী শুনিয়েছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা দাওয়াত দিলেন আর প্রিয় নবীর সাথে নিয়ে তিনি হানায়ে কাবা অর্থাৎ হাতিমে কাবাইতে প্রিয় নবীকে শয়ন করালেন। এবং সেখানেই হলো শক্কে সাদর বক্কবে দিবলেন। হ্যাঁ স্টাইম ভাইয়েরা, দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা পরবর্তীতে নতুন কোনো এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সারিবদ্ধ হয়ে হুরুগিলমা জান্নাত কে সাজায়া খুশি মনে প্রিয় নূর।